بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
أعوذ بالله من الشيطان الرجيم.
ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير. إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير. قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমরা ভাগ্যবান যে আমাদের মাঝে রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মেহমান ফজিলতুল শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত পরিচিতি তিনি 1417 হিজরিতে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন শরিয়া কলেজ থেকে কুলিয়াতুল শরিয়া অর্থাৎ শরিয়া ফ্যাকাল্টি থেকে যেখানে ফেকার ওপর স্পেশাল তাখাসুস স্পেশাল পড়াশোনা হয় যেমন হাদিসে যারা পড়েন তারা হাদিসের উপর স্পেশাল পড়াশোনা করেন তো রিসার্চমূলক পড়াশোনা মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি করেছেন এবং 1417 ফারিগ হয়েছেন আমিও তার সাথে বছর দুয়েক থেকেছি 1414 দিকে যখন ফারিগ হইলাম তো 2 বছর তার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছি একসাথে থেকেছি সেই মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তো আমাদের সম্মানিত শেখ মোহাম্মদ হাশেম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই এসেছেন দাওয়া সেন্টার জুলফি জুলফি দাওয়া সেন্টার অনেকে চেনেন রিয়াজ আর কাসিমের মাঝামাঝি কাসিম থেকে রিয়াজের দিকে আসলে পড়ে রাস্তার ওপরই তো সেখানে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং বহু কিতাবের উনি তর্জমা করেছেন জুলফি দাওয়া সেন্টার থেকে যতগুলি বাংলা কিতাব রয়েছে যেমন পাঠ্যসূচি আর এইভাবে বহু কিতাব রয়েছে যেগুলো এখন সামনে আমার বর্ণনার সময়ও নেই আর হয়তো আমার স্মরণেও নেই তাড়াতাড়িতে তো যতগুলি কিতাব জুলফি দাওয়া সেন্টার থেকে আমাদের এখানে বা বিভিন্ন দাওয়া সেন্টারে পাওয়া যায় সেগুলি আমাদের ভাই শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহরই অনুবাদ করা তো আলহামদুলিল্লাহ ওনার বহু খেদমত রয়েছে আর গত 2 বছর আগে উনি জুবাইল দাওয়া সেন্টারে এসেছিলেন আর লোকেরা খুব আগ্রহ প্রকাশ করেছিলেন যে ওনার বক্তব্য আমরা শুনব তো আমাদের এখানে আল্লাহ একটা সুযোগ নিয়েছেন যেখানে বাইরে থেকে আমরা মেহমান নিয়ে আসতে পারবো এরকম তো আমরা এই প্রথম সুযোগে শেখ মোহাম্মদ হাশেমকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের দাওয়াতে সাড়াও দিয়েছেন জাযাকাল্লাহু খাইরান এখন আমাদের মাঝে রয়েছেন আর বেশি সময় লস না করে তাকে আমি আহ্বান করছি তিনি আপনাদের সামনে আসবেন এবং তার বিষয়বস্তুর উপর আলোকপাত করবেন বিষয়বস্তু হচ্ছে মাজার পূজা বনাম ইসলাম মাজার পূজা বনাম ইসলাম এ সম্পর্কে তিনি আলোচনা করবেন আলোচনা প্রায় ঘন্টা দেড়েক চলবে অর্থাৎ 1.25 ঘন্টা আলোচনা তারপরে 15 মিনিট প্রশ্ন উত্তরের সুযোগ সুবিধা থাকবে আপনারা লিখিত প্রশ্ন দিতে পারেন এখানে আর তারপরে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়ার পরে আসরের নামাজ হবে আসরের নামাজের পরে আরও আমাদের বক্তব্য চলবে কারণ আমাদের সম্মানিত ভাই শেখ মোহাম্মদ হাশেমের সাথে আরেকজন দায়ী এসছেন শেখ মোহাম্মদ ইসমাইল যিনি রিয়াজের কাছাকাছি রোমাহ নামক একটি জায়গা সেখানকার দাওয়া সেন্টারে উনি দাওয়াতি কাজ করেন তো তিনিও এসছেন আলহামদুলিল্লাহ আমরা এই সুযোগ পেয়েছি যে তার কাছ থেকে বক্তব্য শুনব তো তার বক্তব্য আসর নামাজের পরে হবে যেসব ভাইদের ডিউটি নেই জরুরি নেই তারা অবশ্যই এখানে উপস্থিত হবেন আসর নামাজের পরে আর সেই বক্তব্য শুনবেন আর তারপরে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর হবে আরও কিছু প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ তাআলা আরও জানিয়ে দিই আপনাদেরকে যে এশার নামাজের পরে আমাদের সম্মানিত মেহমানের প্রোগ্রাম রয়েছে আনাকে আনাক যে কাতিফ আর দামামের মাঝখানে যে শহর সেখানে মসজিদ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদে প্রোগ্রাম রয়েছে এশার নামাজের পরে এবং সেখানে খাবারের ব্যবস্থা রয়েছে প্রোগ্রামের শেষে যেসব ভাইদের কাছে সময় আছে অবশ্যই সেখানে হাজির হবেন আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন আপনাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমলকে কবুল করেন আর আমাদের সবাইকে যেন সঠিক দিন শিখে তার বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন এখন আপনাদের সামনে আহ্বান করছি আমাদের সম্মানিত মেহমান শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহকে তিনি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত উলামায়ে কেরাম, সমস্ত তারিফ সব রকমের প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ আজ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার, বিশেষ করে মতি ভাইয়ের সাথে। বহুদিন আগে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে একই সাথে থাকছি এবং ওঠা বসা করছি, চলাফেরা করছি। তারপরে দীর্ঘ একটি কাল কেটে গেছে যে আমাদের আপোষে কোনো সাক্ষাৎ ছিল না। যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলমিনের একটা দয়া ও মেহরবানি যে বহুদিন পরে আবার একই জায়গায় একত্রিত হয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথেও সাক্ষাৎ হলো, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্ব নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানেন, মাজার পূজা বলেন, কবর পূজা বলেন, আর মুর্দা পূজা, মৃত্যু পূজা বলেন, জিনিস একই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করেছিলেন, আপনারা সবাই জানেন, যখন থেকে আল্লাহ তাআলা হযরত আদমের সৃষ্টি করলেন, ফেরেশতাদের হুকুম দিলেন হযরত আদমকে সাজদা করার, সকলে সাজদা করলো, ইবলিশ সাজদা করেনি, যার কারণে তাকে ভ্রষ্ট, গোমরাহ এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবার থেকে বিতাড়িত ঘোষণা করা হলো। সেই দিনই এই ইবলিশ আল্লাহ রাব্বুল আলমিনকে বলেছিল, আল্লাহ গো, রব্বে বিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে ভ্রষ্ট গোমরা করেছো, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ, তোমার বান্দাদের সামনে অপরাধ মাসিয়া পাপের কাজগুলিকে এত সুন্দর করে পরিবেশন করব যে তারা সেগুলিকে পাপই মনে করবে না। উযাইয়িনান্না লাহুম ফিল আরদ, এই সমস্ত অন্যায় কাজগুলিকে, পাপের কাজগুলিকে তাদের সামনে এমন করে আমি তুলে ধরব যে তারা এগুলিকে অন্যায় মনে করবে না, পাপ মনে করবে না। ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, তোমার সমস্ত বান্দাদেরকে আমি গোমরা ভ্রষ্ট করব, কাউকে ছাড়বো না। তোমার দিনের ওপরে কায়েম থাকবে, তোমার তাওহীদের ওপরে কায়েম থাকবে, তোমার জমিনে কেবল তোমারই ইবাদত হবে, এ কাজ আমি হতে দিব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা তোমার মুখলিস, নিষ্ঠাবান, পাক্কা ইমানদার, এরকম মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ আমি আমার জালে ফাঁসাতে পারবো না। তো মোট কথা হচ্ছে, আমাদেরকে গোমরা করে বিভিন্ন শিরকীয় কাজে যে শয়তান লাগাবে, আল্লাহর তৌহিদের পথ থেকে আমাদেরকে সরিয়ে বিভিন্ন অন্যায়ের শিরকে যে শয়তান লিপ্ত করবে, সেই প্রচেষ্টা তখন থেকে চলতে আছে, আজও জারি আছে। হযরতে আদম আলাইহিসসালাম এবং হযরতে নূহ আলাইহিসসালাম, এদের উভয়ের মধ্যে ব্যবধান সম্পর্কে বলা হয়েছে প্রায় 20 শতাব্দী বা 20 পৃহে এমন চলে গেছে যেখানে শিরকের কোনো নাম গন্ধ ছিল না। 20 শতাব্দী পর্যন্ত সমস্ত মানুষগুলি ছিল তৌহিদের ওপরে প্রতিষ্ঠিত, আল্লাহর জমিনে শিরিক বলে কি তা কেউ চিনত না, কেউ জানত না, একটাই ধর্ম ছিল তৌহিদ, প্রতিটি মানুষ তৌহিদের ওপরে কায়েম ছিল। তারপরে সবাই আমরা জানি কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু এমন লোকের কথা উল্লেখ করেছেন যাদেরকে মাবুদ মনে করা হয়েছিল, ইলাহ মনে করা হয়েছিল, উপাস্য মনে করা হয়েছিল। কোরআনে আসছে ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউত, নাস, হাদিসের মধ্যে বলা হয়েছে এগুলি হযরত নূহ আলাইহিসসালামের জাতির নেককার দিনদার সব বান্দা ছিলেন। এরা হযরত নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের নেককার বান্দা ছিলেন, সৎ লোক ছিলেন। এরা যখন মারা গেল, শয়তান তখন তাদের মাঝে এসে তাদের সন্তানদের কাছে এসে পরামর্শ দিল, এরা সৎ মানুষ ছিলেন, নেককার দিনদার মানুষ ছিলেন, তোমরা এক কাজ করো। এরা যেখানে সেখানে বসত সেই জায়গাগুলিতে এদের একটা ছবি বা একটা মুজাসসামা, একটা মূর্তি নির্মাণ করো তাদের স্মরণার্থে, তবে তাদের পূজা করে একথা কিন্তু শয়তান বলেনি, কারণ সে খুব চালাক, সে জানে এরা তৌহিদ বুঝে, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, একথা এরা বুঝে। এখনই যদি বলা হয় যে এদের ইবাদতও করতে হবে, তাহলে আমার চালাকি ধরা পড়ে যাবে, এরা ধরে নিবে আমাকে। তা শুধু একথা বললো যে এদের একটা করে মূর্তি কায়েম করো যেখানে যেখানে এরা বসত শরণার্থে, অসুবিধা নেই, শুধু শরণার্থে একটি করে ছবি নির্মাণ করে নেওয়া, মূর্তি নির্মাণ করে নেওয়া, অসুবিধা কি আছে, হয়ে গেল। তারপরে আবার যুগ অতিবাহিত হলো, এই লোকগুলি দুনিয়া থেকে চলে গেল, অনসিয়াল ইলম, জ্ঞান ভুলিয়ে দেওয়া হলো, সবাই দুনিয়া থেকে যাবে, শয়তান তো যাবে না, তাই নাকি? সে তো কিয়ামত পর্যন্ত থাকবে, সব চলে গেল, আবার শয়তান এলো, আরেক সম্প্রদায়। তখন তারা জানে না এই মূর্তিগুলি কেন নির্মাণ করা হয়েছে, এখানে এই ছবিগুলি কেন, এর প্রকৃতি কি, এর হাকিকাত কি, এরা কিন্তু জানে না। শয়তান তখন এদের কাছে এসে বলল, এই যে মূর্তিগুলো দেখছো, এগুলিকে কিন্তু তোমাদের বাপ দাদারা পূজা করেছে, এদের ইবাদত হয়েছে, এদের কাছে নজরানা পেশ করা হয়েছে, এদের কাছে মানত করা হয়েছে, এদের কাছে দোয়া করা হয়েছে, এদের কাছে প্রার্থনা করা হয়েছে, এদের কাছে মানুষ নিজের আশা পূরণ করার জন্য এসেছে, তোমরা কেন করো না? মানুষের কাছে বাপদাদাদের চালচলন, বাপদাদাদের রীতিনীতি, পূর্বপুরুষদের চালচলন অতি প্রিয় হয়। তাই আমরা সবাই জানি যে মক্কার কাফের যারা ইসলাম গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু জানত মুহাম্মদ সত্য, দিন সত্য, সব ঠিক। কিন্তু যেহেতু আমাদের বাপদাদারা যে করেনি, এই জিনিসটাই ছিল তাদের কাছে সব থেকে বড় বাধা। আমরাও জানি, আমরা বর্তমানে ভুক্তি আছি, শুধু জানি না ভুক্তি আছি। অনেকেই আমরা যারা এই পরিবেশ পেয়েছি, ইসলামিক সেন্টার পেয়েছি, সৌদি আরবের পরিবেশে এসে আমরা যারা সত্যকে জানতে পেরেছি, হককে বুঝতে পেরেছি, তৌহিদ জানতে পেরেছি, শিরকের ব্যাপার জানতে পেরেছি, আমরাও ভুক্তি আছি যে বাপ মাকে কি করে বোঝানো যায়। আমি দেশে গিয়ে কি করি, বাড়িতে গিয়ে, দেশে গিয়ে, মসজিদে গিয়ে কেমন করে নামাজ পড়বো? এখানে তো জানলাম এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। সবাই যেমন আমরা ভুক্তি আছি, ওই রকম অবস্থা ছিল তাদেরও, তারাও ভাবত সব ঠিক। কিন্তু আমাদের বাপদাদা যে করেনি, কেমন করে ত্যাগ করতে পারি? বাপদাদাদের চালচলন, পূর্বপুরুষদের চালচলন মানুষের কাছে বিরাট বিশাল জিনিস, যার ত্যাগ করা চারটিখানি কথা নয়। বর্তমান বিশ্বে এমন অনেক হাজারো হাজার লাখ লাখ মানুষ জ্ঞানী গুণী আছেন, যারা ইসলাম বুঝে, ইসলাম জানে এবং ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য, আল্লাহর কিতাব বুঝে। কিন্তু তারা চিন্তা করে নিজের পরিবেশকে, নিজে নিজের বাড়িকে নিয়ে, নিজের মা বাপকে নিয়ে, নিজের স্ত্রী ছেলে সন্তানাদেরকে নিয়ে, আমি ইসলাম হয়ে কি করব, আমার এই বিশাল পরিবার, বিশাল সমাজ, তাদেরকে আমি কেমন করে বুঝাবো? এই জিনিসগুলি মানুষের কাছে সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়ায়। তো যখন তাদের কাছে শয়তান তুলে ধরলো, তোমাদের বাপদাদারা এগুলির পূজা করেছে, এদের কাছে এসে তারা নিজের আশা পূরণ করেছে, আর তোমরা করো না, তাদের কাছে ভালো লাগলো, তখন তারা তাদের পূজা শুরু করে দিল। এই ছিল সর্বপ্রথম আল্লাহর জমিনের শিরিকের সৃষ্টি, সর্বপ্রথম। হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম শিরিক সৃষ্টি হয়েছে হযরতে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের মাঝে। ইতিপূর্বে বিশ শতাব্দী পর্যন্ত আল্লাহর জমিনে শিরকের কোনো নাম গন্ধ ছিল না। শুরু হয়ে গেল মুর্দা পূজা, মৃত্যু পূজা, কবর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইখলকুনা শাইয়্যান ওয়া হুম ইখলকুন। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে যাও, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আল্লাহ বলে মনে করে যাদের তোমরা ডাকো, পূজা করো, লা ইখলকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি সৃষ্টি করেছি। যাদের কাছে তোমরা যাও, যাদেরকে তোমরা ডাকো, লা ইখলকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই না, আমওয়াত, তারা মরে গেছে, মরে গেছে, এক তো সৃষ্টি করতে পারে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তারপরে আবার কি, মৃত্যু, মরে গেছে, গায়রাহিয়া, জীবিত না, জীবিত নয়, মরে কবরে চলে গেছে, পচে গেছে, হাড় গড় কিচ্ছু নেই, এরকম মানুষকে তোমরা ডাকতে আছো? ওমা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, শুধু তাই না, এরা একথাও জানে না যে কবর থেকে তাদেরকে কখন উঠানো হবে। কবরে যারা মরে চলে গেছে, তারা কি জানে যে আমরা কবর থেকে কখন উঠবো? কেউ জানে? কেউ জানে না। সবাই একথা জানি, কেয়ামত হবে, আর কেয়ামতে সকল কি কবর থেকে উঠানো হবে, পুনরুত্থান হবে, হাসর প্রান্তর, সেখানে সবাইকে একত্রিত হতে হবে, এ কথা জানি, কিন্তু কখন হবে জানি না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? জানি না। কিয়ামতের জ্ঞান একমাত্র অদৃশ্য জগতের জ্ঞান, গায়বী ইলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামতের নিদর্শন কি হবে, আল্লাহ নবী কিছু ছোট নিদর্শন আর কিছু বড় নিদর্শন বলে দিয়েছিলেন, কিয়ামতের পূর্বে এগুলি ঘটবে, যখন ঘটবে তখন জেনে রেখে দিও, কিয়ামত অতি নিকটে। কিন্তু কিয়ামতটা কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ বলছেন, যাদেরকে তোমরা ডাকো, এক নম্বরে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুই নম্বরে তারা জীবিত না, মরে গেছে, মরে গিয়ে কবরে চলে গেছে, কি হয়েছে তারা নিজেই জানে না, তিন নম্বরে তারা নিজেরাই জানে না যে আমাদেরকে আল্লাহ কখন কখন তুলবেন কবর থেকে, যাদের মধ্যে এই গুণগুলি তাদেরকে তোমরা ডাকো, তোমাদের কি করতে পারে, কি করতে পারে, কিছুই করার শক্তি তাদের আছে, মরে গেছে, কবরে চলে গেছে, হাড়গড় কিচ্ছু নেই, সিস্টেম করতে পারে না, তারাই সৃষ্ট, এ কথাও জানে না যে তাদেরকে আমি আল্লাহ কবর থেকে কখন উঠাইব, যাদের নিজের ব্যাপারে জ্ঞান নাই তারা তোমাদের কি করতে পারে, কিছুই করতে পারে না। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝতে চেষ্টা করে না। মানুষের মাঝে সব থেকে বড় সমস্যা যেটা, যে মানুষ চেষ্টাই করে না যে আমি দুনিয়াতে কেন এসেছি, এই কথাটা বুঝার, আল্লাহ কেন পাঠিয়েছেন, আমার আসার উদ্দেশ্য কি, আল্লাহর পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহর নবী পাঠানোর উদ্দেশ্য কি, আল্লাহ সার্বভৌমত্ব সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা বুঝার মানুষ সৃষ্টি করে না। ভাইরা আমার কথা হচ্ছে, বর্তমানে আমরা মাজার পূজায়, কবর পূজায়, মৃত্যু পূজায় যে লিপ্ত হয়েছি তার কিছু কারণ আছে। আমি কয়েকটি কারণের কথা আপনাদের সামনে বলবো। এক নম্বর কারণ মনে করলেন, আল জাহালু বিদ্দিন আও বিহাকিকাতি হাযা দ্বীন ওয়া মা বুয়িসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর কারণ হচ্ছে এই দ্বীনের হাকিকত, সত্যতা, প্রকৃত সম্পর্কে আমরা জানি না যে আমাদের ইসলাম ধর্মের হাকিকত, প্রকৃত সত্যতা কি। আর এই দ্বীনের নবীকে, আল্লাহর রাসূলকে কেন পাঠানো হয়েছিল এই জিনিসটা আমরা বুঝি না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে মানুষ বর্তমানে কবর পূজায় লিপ্ত হয়েছে, তার এক নম্বর কারণ হচ্ছে যে তারা তাদের দীন সম্পর্কে বুঝে না, দীনি জ্ঞান তাদের মধ্যে নেই। আর তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠানো হয়েছিল এই হাকিকাতটা, এই সত্যতাও তারা বুঝে না। আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলেছেন এখানে যে নবীকে কেন পাঠিয়েছিলাম, কি কারণে, কি উদ্দেশ্যে, নবী করতেন কি, নবীর কাজ কি ছিল। আল্লাহ বলছেন আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদেরই মধ্য থেকে একজন নবী পাঠাইলাম, তার কাজ কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, এই নবী মানুষদেরকে আয়াত, আল্লাহর কোরআনের কথা পড়ে পড়ে শোনান, ওয়া ইউযাক্কীহিম তাদেরকে পাক ও পবিত্র করেন, কি থেকে, শিরিক থেকে, পাক ও পবিত্র করেন শিরিক থেকে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব এবং হিকমতের কথা শিক্ষা দেন, কোরআনের কথা, হিকমতের কথা শিক্ষা দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন মানুষদেরকে শিরিক থেকে পাক ও পবিত্র করতে, কবর পূজা থেকে পাক ও পবিত্র করতে, গায়রুল্লাহর পূজা থেকে মানুষদেরকে পাক ও পবিত্র করতে, কাবা শরীফকে পাক ও পবিত্র করতে, তাদের ওখানে স্থাপিত মাবুদগুলিকে কাবা থেকে বের করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে পাক পবিত্র করার জন্য, শিরিক মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রকৃতিটা আমরা ভুলে গেছি, এই জিনিসটাই আমরা ভুলে গেছি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন তারাও মৃত্যু পূজায়, কবর পূজায় আর প্রতিমা পূজায় লিপ্ত ছিল, তাদেরকে পাক পবিত্র করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর সেই মূর্তি, মানে মূর্তি পূজায়, সেই মৃত্যু পূজায়, মুর্দা পূজায় লেগে গেছি আজকে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলে গেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে বর্তমানে মাজারের পূজা বা কবরের পূজা এবং কবরের ওপরে বা কবরকে প্রদর্শনী করা, মাজারকে যে প্রদর্শনী করা হয়েছে, আজকে মাজার প্রদর্শনী হয়েছে মানে দেখার জায়গা, দর্শনের জায়গা, মানুষ সেখানে যায় দর্শন করার জন্য, এ যে করা হয়েছে এগুলি হয়েছে ইসলামের নামে অভিনব আবিষ্কৃত বিদা। আর এগুলা করেছে এমন কিছু মানুষ যাদের কাছে ইসলামিক সঠিক জ্ঞান নেই, যারা ইসলামের জ্ঞান রাখে না, স্বার্থপর কিছু আলেম আছে যারা এই সমস্ত কাজকে আবিষ্কার করে মানুষের, সাধারণের মাঝে এগুলির প্রতি মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করিয়েছে। কিছু আমাদের মতন আলেম হুজুররা আছে যাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান এবং কোরআন ও হাদিসের সঠিক কোনো ইলম নেই, এবং উলামায়ে কেরাম যারা হাক্কানি সত্যবাদী, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে, যারা আমাদের কাছে দাঁড়িয়ে সঠিক সুন্নতের পরিবেশন করবেন, সঠিক হাদিসকে তুলে ধরবেন, সঠিক তরিকাকে পেশ করবেন, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে, যার কারণে স্বার্থপর, পুঁজিবাদ এবং যারা দিনের নামে আলেম সেজে বসে আছে সমাজের মাঝে এই সমস্ত জিনিসের প্রচলন সৃষ্টি করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইলম, ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকদরিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাআদাল্লু ফাযাল্লু ওয়াআদাল্লু। আল্লাহ নবী বলছে এমন একটা যুগ আসবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে থেকে জ্ঞানকে হঠাৎ করে তুলে নেবেন না। জ্ঞান কোনো এমন জিনিস না। পীরদের যখন বয়ান হয়, ভক্তরা যখন বসে থাকে, পীর সাহেব যখন বয়ান করে, পীরদের কারামতের যখন আলোচনা হয়, তখন মজলিসে খই ফুটে। আর কবরবাসী সম্পর্কে এমন কেসা কাহিনী বলা হয়, আর মজলিস তখন মনে হয় সুবহান আল্লাহ, মানে পীরের মুখ থেকে কথা বের হওয়ার আগেই আল্লাহু আকবার আর সুবহান আল্লাহ পড়ে গোটা মজলিস ফাটিয়ে দেয়। একটুকু চিন্তা করে না যে হুজুর বলছে কি আর আমরা শুনছি কি, সত্যতা কি, যাচাই করে না, ঠিক না ঠিক বিবেচনাও করে না। আপনাকে চিন্তা করতে হবে, যখন কোনো কথা কেউ বলছে, তখন সেই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে। কিন্তু এরকম মানসিক চিন্তা আমাদের নেই। এখন মনে করলেন কিসসা কাহিনী রটানো হচ্ছে, কবরে মারা গেছে বাগদাদের একজন মানুষ, কবরে দাফন হয়েছে। দাফন হওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা আসছে, তিনটি প্রশ্ন তো করবে, তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমার দিন কি, আর নবী কে ছিল। এই তিনটি প্রশ্ন করার জন্য মুনকির নাকির ফেরেশতা আসছে বাগদাদ শরীফে, মারা গেছে একজন ভক্ত, কার, আব্দুল কাদের জিলানি, তার কবরে আসছে। কবর যখন প্রশ্ন করেছে, তখন সেই ভক্ত আব্দুল কাদের জিলানি বলছে, আমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটি। বাবা, তুমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটতে, মানে তার কামলা, হ্যাঁ, সাত খুন মাফ, তোমার তো কবরে আদাব হবে না, মানে এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে কি, যে সারা পৃথিবীতে আব্দুল কাদের জিলানির যত ভক্ত থাকবে তাদের কারো কবরে আজাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানি যখন মারা যান, কবরে গেছে, মুনকির নাকির ফেরেশতা তার কাছেও আসছে। আসার পরে জিজ্ঞেস করছেন যে ওই প্রশ্ন, বাধা করা প্রশ্ন, সবাই তো আমরা জানি প্রশ্ন কি হবে। প্রশ্ন যখন হয়েছে, তখন আব্দুল কাদের জিলানি বলছেন, আমার প্রশ্নের উত্তরের আগে আমি প্রশ্ন করবো, সেই উত্তর দাও। বলে কি? বলে, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন, তখন তোমরা বাধা কেন দিয়েছিলে? সুবহান আল্লাহ, তো ফেরেশতা ফেরা পড়ে গেল। তাহলে এমন জব্বর বান্দা উল্টো প্রশ্ন করে বসলো, তো এই প্রশ্নের উত্তর তার ফেরেশতাদের কাছে নাই, কারণ ফেরেশতারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাদেরকে শিখাইয়ে দেন। এখন উল্টো প্রশ্ন করেছে, তোমরা আদম সৃষ্টি করার সময় তোমরা বাধা কেন দিয়েছিলে? এখন ফেরেশতা তো ফিরে গেল আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার এক জব্বর বান্দা কবরে আসছে, আমার প্রশ্ন, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বেই এক প্রশ্ন করে বসছে, এখন এই প্রশ্নের উত্তর তো আমরা আল্লাহ জানি না। বলে কি প্রশ্ন? বলে এই প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যাও। ও জব্বর বান্দা আব্দুল কাদের জিলানি যাতে চারটিখানি কথা না বলে, আব্দুল কাদের জিলানি পীর আনে পীর দাস্তে গির, আব্দুল কাদের জিলানি, এ কথার অর্থ বুঝেন? পীর আনে পীর দাস্তে গির, পীর আনে পীর দাস্তে গির, দাস্তে মানে কি? দাস্তে মানে হাত, দাস্তে মানে পীর আনে পীর, মানে পীরের পীর, সব থেকে বড় পীর, তো পীর আনে পীর, সব থেকে বড় পীর। দাস্তে গির, দাস্তে মানে হাত, গির মানে ধরা, হাত ধরা। কেসা কেমন জানেন? শর্টকাট, কেসা বড় বিরাট। আল্লাহ আর আব্দুল কাদের জিলানি যাইতেছিলেন, আল্লাহ আর আব্দুল কাদের জিলানি যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পায়ের পদস্খলন ঘটে, আল্লাহ পড়ে যাবে এরকম উপক্রম, ছট করে আব্দুল কাদের জিলানি আল্লাহর হাত ধরেছে, আল্লাহ পড়া থেকে বাঁচা গিয়ে বেঁচে গেলেন। আল্লাহর হাত ধরে বাঁচাই দিল, বাপ রে বাপ। আর পীর সাহেবের মজলিসে যখন আলোচনা হয়, মজলিসে খই ফুটে, বাপ রে বাপ, কি চারটিখানি পীর আল্লাহকে বাঁচাই পড়া থেকে। চিন্তাও করে না আব্দুল কাদের জিলানি কে, আর আল্লাহ সুবহান আল্লাহ স্রষ্টার সৃষ্টি, অসহায় বান্দা যারা মানুষের কিছুই করতে পারে না, আল্লাহর কাছে পোকা কিছুই না, সে আল্লাহর হাত ধরে বাঁচায়। সব থেকে বড় কথা হচ্ছে, যারা বলে তাদের বেকম, যারা শুনে, শোনার পরে কি করে? বিশ্বাস করে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলল, আমার জব্বর বান্দা বাবা, তোমরা আমার উত্তর দিতে পারবে না, এখন যাও তার কবরে, ও যা বলবে তাই মেনে নিবে, যাও। ফেরেশতারা আসলেন আব্দুল কাদের জিলানির কবরে, এসে বললেন, ভাই এ কি বলে আপনার, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি, তবে এতটুকু পাইছে আপনি যা বলবেন তাই মেনে নিব। তখন আব্দুল কাদের জিলানি বললেন যে সারা পৃথিবীতে যত আমার ভক্ত হবে তাদের কারো কবরে আজাব যেন না হয়, বাস। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের যারা আব্দুল কাদের জিলানি হবে তাদের কবরে আজাব হবে না, তাই এই ঘোড়ার ঘাস কাটার লোক বলল আমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটি, বাস। আর কি অসুবিধা? আমার বলার উদ্দেশ্য ভাইরা, আমার কেসাগুলো বর্ণিত হচ্ছে, কাণ্ডগুলি ঘটছে কবরের মধ্যে, বিশ্বাস বর্ণনা করছে না আল্লাহর এই জমিনে মানুষ জ্ঞানী বান্দাদের কাছে, একটাও চিন্তা করছে না কবরে যদি কাণ্ডগুলো ঘটলো, হে বিশ্বাস তোমাকে কথা কে বয়ান করে গেল? জিব্রাইল কোন ফেরেশতা আসছিল তোমার কাছে? চিন্তা করে কেউ? কেউ ভাবে না
বাস বর্ণনা করে দিল আর শুনে নিল আর হাত তালি দিল, বাপরে বাপ জব্বর পীর, তার মুরিদ হলেই আমাদের কবরে আর আজাব হইবে। সবচেয়ে বোকা হচ্ছে আমরা, কবরে কাণ্ড ঘটে আর আমরা সেগুলি আল্লাহর জমিনে বান্দারা লেখে আমাদের কাছে পরিবেশন করে আর আমরা বিশ্বাস করি যে হতেও পারে। এখন একজন হুজুর সাহেব খুব মানে নবীর সানে দরুদ পাঠ করে, আমাদের তো দরুদ জানেন কেমন দরুদ হয়, আমাদের তো বিভিন্ন বানানো বানাওয়াটি দরুদ, ইয়া নবী সালাম আলাইকা, আর অমুক ইয়া হাবিব হাবিবুল্লাহ সালাম আলাইকা, তো এরকম ভাবে উর্দুতে এক হুজুর সাহেব তাকরির করছে, তাকরির করতে করতে বলছে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, পড়া দরুদ মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। তখন সবাই পড়ছে, পড়তে পড়তে ঝোঁকে বলছে যে আল্লাহ নবীর যুগে ফেরেশতারাও পর্যন্তই কি বলে আল্লাহ নবীর সাহাবারা পর্যন্ত এই দরুদ পড়তো, কি দরুদ মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, তারা এই দরুদ পড়ছে। এখন একদিন মজলিস থেকে উঠে বলছেন হুজুর আল্লাহ নবীর এই যে সাহাবিরা ওরা কি উর্দু ভাষা জানতেন নাকি? তখন হুজুর বলছে এই ওই ওকে বার করো ওই ওহাবি ওই ওহাবি, বুঝতে পারলেন? ধরার লোক ঠিকই ধরছে যে ওরা তো উর্দু জানতো না, তো এই উর্দু কি করে দরুদ শরীফ হতে পারে? এগুলো বলা হয় ধরা, এইভাবে মানুষকে ধরা উচিত। একজন বর্ণনা করছে আল্লাহ রবুজ আল্লাহ রসুল যাইতে আছেন, আল্লাহ নবীর ব্যাপারে এই কথা আছে যে আল্লাহ নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, আল্লাহর নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, এরকম কথার প্রমাণ কি বলে আমরা প্রচলিত আছে। আল্লাহ নবী সবাইকে আগে থেকে কি করতেন, এটা আল্লাহ নবীর একটা চরিত্র ছিল যে আল্লাহ নবী সবাইকে সালাম দিতেন, ছোটদেরকেও সালাম দিতেন, ছোটরা খেলা করছে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নৈতিকতার উচ্চ শিখরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, সমস্ত আখলাকি চরিত্র সমস্ত গুণে গুণান্বিত ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ছোটরা খেলা করলেও আল্লাহ নবী গিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলতেন আসসালামু আলাইকুম, সালাম দিতেন, এগুলো শিক্ষা তারবিয়া, তাদেরকে সালাম শিক্ষা দিতেন। তো আল্লাহ নবী একদিন কোথাও যাইতেছেন, আল্লাহ নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, হঠাৎ করে থেকে কে আগে সালাম দিয়েছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী ডানে দেখায় তাকাই, বামায় তাকায়, সামনের দিকে তাকায়, পেছন দিকে তাকায়, কাউকে দেখতে পাই না কিন্তু সালাম পাইছেন, আর এ সালাম কে দিল রে, এ সালাম কে দিল রে, হঠাৎ করে আকাশের দিকে তখন তাকায়, তখন দেখেন গাছের উপরে এক শয়তান বসে আছে, শয়তান বসে আছে বলছিল, মানে আমি বলছি আর কি তাদের মুখের ভাষা, যে দেখে গাছের পিছনে এক শয়তান বসে, কে বসে আছে, তো দেখে গাছের উপরে বসে আব্দুল ওয়াহাব বসে আছে, কে বসে আছে, যেখান থেকে আমরা শিখেছি ওহাবি শিখেছি না, ওহাবিদেরকে বদনাম করার জন্য, ওহাবিদেরকে নিন্দিত করার জন্য বলা হচ্ছে যে এই পেয়াদব বসে আছে গাছের ওপরে, গাছের ওপর থেকে আল্লাহ নবীকে কি দিচ্ছে, সালাম দিচ্ছে, মজলিসের সমস্ত মানুষ বলছে সুবহানাল্লাহ এত বড় পেয়াদব, এই আব্দুল ওহাব, এই ওহাবি দল, এরাই সেই লোকের দল, এরা সারা পৃথিবীতে যাদেরকে বদনাম করা হয় ওহাবি নামে, এই লোক গাছের উপর থেকে আল্লাহ নবীকে সালাম দেয়। একটুকু চিন্তা করলো না যে আব্দুল ওহাব কখন আসছিলেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখন আসছিলেন, চিন্তা করলো তো? ভাইরা আমার কথা হচ্ছে মানুষকে সবসময় চিন্তা করতে হবে যে বলছে কথাটা কোন পর্যায়ে যাচ্ছে, কোথায় গিয়ে বিরোধ খাচ্ছে, কোথায় গিয়ে টক্কর খাচ্ছে, এগুলি বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না, যার কারণে সমস্যা বেঁধে গেছে আমাদের, যে আমরা কবরওয়ালাদেরকে নিয়ে ওদের ব্যাপারে কিস্সা কাহিনী রটানো হয়, ওরা এই করতে পারে, ওরা তাই করতে পারে, অমুকের ছেলে হয়েছিল ছেলে দিয়েছে, অমুকে বিচারে কতদিন থেকে গ্যাস্ট্রিক রুগীতে ভুগছিল বলার শেষ নেই, কত ডাক্তার দেখালো রোগ ভালো হয় না, তারপরে গিয়ে ওখানে মানত করে এলো আল্লাহ দিলে রোগ ভালো হয়ে গেছে, বিভিন্ন কাহিনী বলার শেষ নেই। তারপরে তিন নম্বর কারণ হচ্ছে সুউল ফাহাম লিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা, কোরআন ও হাদিসকে বুঝতে। এখন কিছু কথা আছে কোরআনে যার অর্থ সঠিক হয় একরকম, তার একটা অপব্যাখ্যা করে আর একরকম করা হয়। কোরআনে আছে যেমন মনে করলেন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতনই একজন মানুষ, আবার এই আয়াতটার অর্থ করছে আর একজন কেমন করে, কুল তুমি বলে দাও ইন্নামা আনা আমি নই বাশারুন মানুষ মিসলুকুম তোমাদের মতো, আমি তোমাদের মতো কোনো মানুষ নই। চিন্তা করলেন আয়াত একটাই, তর্জমা হলো কিরকম, দুই রকম, সঠিক তর্জমা হচ্ছে হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা অবশ্যই আমি বাশারুন মানুষ মিসলুকুম তোমাদের মতনই, সেই আয়াতটাতেই ওরা আবার তর্জমাটা উল্টো করে বলছে কুল তুমি বলে দাও ইন্নামা আনা আমি নই, ইন্নামা আনা আমি নই বাশারুন মিসলুকুম তোমাদের মতনই মানুষ। তো কোরআনের হাদিসের অপব্যাখ্যা ভুল তর্জমা করেও মানুষদেরকে বোকা বানানো হয়, এরকম ভাবে কবর পূজাতে লাগানো হয়েছে মানুষদের কোরআনে আয়াতের ব্যাখ্যা ভুল করে। কেমন করে, একটি আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিম, তাওয়াবার রাহিমা, যদি মানুষ নিজের উপরে জুলুম করে ভুল করে, যাও নবী তোমার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাওয়াব, ক্ষমাশীল, রহিম, দয়াবান। এখানে বলা হলো কি, যে যদি তারা পাপ করে ভুল করে অন্যায় কাছে নবী তোমার কাছে আসে এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তুমিও যদি তাদের জন্য ক্ষমা চেয়ে দাও, আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। মুফাসসিরিনগণ বলছেন, বড় বড় পণ্ডিত, তাফসিরের যারা তাফসিরের কিতাব লিখেছেন, যারা কোরআন ও হাদিসকে বুঝেছেন, সাহাবীরা যারা কোরআন ও হাদিসকে আয়াতকে বেশি বুঝতেন, তারা তাদের সূত্রে লেখা হয়েছে যে এই যে আশা নবীর কাছে আসা, এই নবীর জামানার বা তার জীবদ্দশার সাথে নির্দিষ্ট, মানে যখন নবী বেঁচে ছিলেন তখন যদি কোনো মানুষ ভুল করে আল্লাহ নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূল আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, ইয়া রাসূল আল্লাহ মেহরবানি করে আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন, আল্লাহর নবী যদি তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিতেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে কি করতেন? এটা বাস্তব কথা। আল্লাহর নবীর জামানতে পানি হয়নি, সাহাবীরা আসছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ বৃষ্টি হয় না, মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমাদের বৃষ্টি হয়। নবী আমার দোয়া করেছেন, তাদের বৃষ্টি হয়েছে না হয়নি? কোন মানুষ পেটের ব্যথায় ভুগেছে, আল্লাহর নবী দোয়া করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিয়েছেন। হযরত আলীর চোখে ব্যথা, চোখ তাকাইতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না, তিনি ফজরের নামাজে শরীক হয়নি, আল্লাহর নবী বলছেন, আলী কোথায়? বলে, হুজুর উনি খেমার মধ্যে বসে আছেন, চোখে চরম ব্যথা, দেখতে পায় না। আল্লাহর নবী বলছেন, আলীকে নিয়ে এসো। আলীকে নিয়ে আসা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র থুতু মুবারক তার চোখে লাগিয়ে দিলে, সমস্ত তার চোখের ব্যথা সাথ হয়ে গেল এবং সুন্দর দৃষ্টি ফিরে এলো। নবীর জামানাতে মানুষ যখনই কোনো সমস্যা নিয়ে এসছে আল্লাহ নবীকে বললে আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয়েছে। কিন্তু এই আশাটা নবীর মৃত্যুর পরে নয়। এরা বলছে না জীবদ্দশায় এলেও কাজ হবে, আর মরার পরে এলেও কি হবে? বলে, তিনি তো মারা গেছেন। বলে, মারা গেলেও অসুবিধা নাই, কবর তো আছে, নবীর কবরের কাছে যাও, কবরে গিয়ে বলো, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলাদেশের মাটি থেকে, অমুক ডিস্ট্রিক্ট থেকে তোমার কাছে এসেছি, এরকম সমস্যা নেই, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করো। কোরআন আয়াতে আল্লাহ বলেছেন, এই ব্যাখ্যা, কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা। মুফাসসিরগণ বলছেন, না, নবী মরে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। বলে আছে নাকি? সুবহানাল্লাহ, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবীরা যে কত সমস্যায় ভুগছিলেন, নবী দুনিয়া থেকে মরে গেলেন, সর্বপ্রথম সমস্যা সৃষ্টি হলো যে খলিফা কে হবে। আনসাররা বলছেন, আমাদের থেকে একজনকে বানান, আর মুহাজিরদের থেকে একজনকে বানান, দুইজন খলিফা হোক, অসুবিধা কি আছে? তাতে করে তার কারো মনে কোনো ব্যথা না হয়, আনসারদের একজন প্রেসিডেন্ট আর আমাদের একজন প্রেসিডেন্ট, দুইজনে হলেই অসুবিধা কি আছে? হযরত আবু বকর বলছেন, না, আমার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম খলিফা যে হবে সে কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সাহাবীরা যখন নবীর এই কথাকে শুনলেন তখন সবাই চুপ হয়ে গেল, বলে আর দ্বন্দ্ব থাকবে না, নবী যখন বলেছেন তখন খলিফা কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সকলেই তখন ঐক্যমত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাই নিলেন। আমার কথা হচ্ছে ভাইরা, আমার নবীর লাশ কিন্তু তখন সেখানেই রাখা আছে, নবীর লাশ তখন সেখানে রাখা আছে, এই সমস্যায় ভুগতে আছেন। নবীকে জিজ্ঞাসা করলেই তো হতো, হুজুর আপনি বলে দেন খলিফা কাকে বানাইব। কিন্তু সাহাবীরা জানেন যে আমার নবীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ, অনেক ঘটনা। আল্লাহর নবীর জামানাতে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, সাহাবীরা আসছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চরম সমস্যায় পড়েছি, গরু ছাগল মরে যায়, বৃষ্টি হয় না, বড় সমস্যা, মানুষগুলির বড় চরম পরিস্থিতির শিকার হয়ে গেছি, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। জুমার খুতবা দিচ্ছেন আল্লাহর নবী, সাহাবী দাঁড়িয়ে গেছেন খুতবার নবীর সামনে, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে আমাদের জন্য দোয়া করো আল্লাহর কাছে, যেন আমাদের বৃষ্টি হয়, আমরা চরম অসুবিধায় ভুগতে আছি। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ তুমি বৃষ্টি দাও, মানুষ প্রেশারিতে ভুগতে আছে। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। সাহাবীরা বলছেন, আকাশে কোথাও একটুকু বাদল ছিল না, এক সেকেন্ডের মধ্যে বাদল যে কোথায় থেকে হলো, আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বৃষ্টি, মানুষগুলি এবারে ডুবতে শুরু করছে, এত বৃষ্টি হয়ে গেছে। আবার দ্বিতীয় জুমায় সেই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বৃষ্টি শুরু হয়েছে, আগে ছিল অনাবৃষ্টি, এখন তো আবার অতিবৃষ্টিতে ভুগতে আছি, গরু ছাগল ভেসে চলে যায়, ফসলগুলো সব নষ্ট হয়ে গেল, মেহরবানি করে আল্লাহকে বলো যে আল্লাহ আর বৃষ্টির দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার হাত তুলে বলছে, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা ইলাইনা আল্লাহ গো, আর আমাদের বৃষ্টির দরকার নাই, আশেপাশে এবারে পাহাড়ে পর্বতে বৃষ্টি দাও, মদিনার আর বৃষ্টি তুমি দিও না। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন, এত বাদল ছিল, আকাশে মেঘে আচ্ছন্ন ছিল, সঙ্গে সঙ্গে কোথায় থেকে মেঘ চলে গেল, আল্লাহর সূর্য বেরিয়ে এলো, সারা মানে পৃথিবী আলোকিত হয়ে গেল, আল্লাহর নবীর জামানাতে হয়েছে। কিন্তু যখন নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরত উমারের জামানা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি নেই, অনাবৃষ্টি দেখা দিয়েছে হযরত উমারের জামানা। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছেন, দেখেন সমস্ত সাহাবীরা জানতেন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কবরে নবী আছেন, তার দেহ অক্ষয় অবস্থায় আছে, কিন্তু তবু দুনিয়ার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই, অনাবৃষ্টি দেখা দিয়েছে উমারের জামানায়। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ফায়ুসকাউনা। সুবহানাল্লাহ। উমার খলিফা, উমার কে? খলিফা, দ্বিতীয় খলিফা। আর কে? আল্লাহ নবী বলছেন যে যদি আমার পরে কোনো নবী হতো, উমার হতো। আর কে? উমার জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন, আশরায়ে মুবাশশারাতের একজন জান্নাতি ওলি। এর থেকে বড় ওলি দুনিয়াতে কেউ আছে? আল্লাহু আকবার। যাদের সম্পর্কে আমার নবী তার পবিত্র ভাষায় বলে গেছে, এরা 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 জান্নাতি, তাদের থেকে বড় ওলি আল্লাহর জমিনে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দিলাম, তিনি শ্রেষ্ঠ সবাই জানি, তিনি আফজাল সবাই জানি, কিন্তু আমি বলছি মুহাম্মদের পরে যে মানুষগুলি ছিলেন আবু বকর, উমর, উসমান, এরা জান্নাতি সাহাবা, এদের থেকে বড় ওলি কেউ আসবে না। তাদের কবরগুলি মাজার তৈরি হয়নি, তাদেরকে ওলি মনে করা হয়নি, তাদের কবরে মাজার মানত করার জন্য যাওয়া হয় না, তাদেরকে কিছুই মনে করা হয় না। হযরত উমারের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছে, তিনি আল্লাহর ওলি, জান্নাতি সাহাবি, আল্লাহকে দাবি করে বলতে পারতেন, আল্লাহ আমি আল্লাহর ওলি, তোমার ওলি, আমি জান্নাতি, আমার নবী বলে গেছেন, আমি বলি আল্লাহ তুমি বৃষ্টি দাও, কিন্তু না, তিনি ওলি হতে যাননি। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ, আমরা না তাওয়াসসালু ইলাইক, তোমার কাছে দোয়া করতাম, বে নবী এনা আমাদের নবীকে দিয়ে, আমরা নবীকে দিয়ে তোমার কাছে দোয়া করতাম, দোয়া করাইতাম, যখন অনাবৃষ্টি দেখা দিত, ফাতাসকিনা, আল্লাহ তুমি আমাদের নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছিলে, এখন নবী নেই, নবী মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ফানা তাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, এখন কিন্তু আমরা গো আল্লাহর নবীর চাচাকে নিয়ে তোমার কাছে দোয়া করতে আছি। সুবহানাল্লাহ। উমারও জান্নাতি সাহাবি, উমারও জান্নাতি সাহাবি, তিনি দোয়া করছেন না, তিনি নিজেকে ছোট মনে করছেন না, আব্বাস আমার থেকে বেশি বড়, আব্বাস আমার থেকে বেশি সম্মানী, আব্বাস নবীর চাচা, বলছেন আল্লাহ গো নবীর চাচাকে তোমার দরবারে পেশ করেছি, নবী দোয়া করেছে বৃষ্টি দিয়েছ, এখন নবীর চাচা আমাদের জন্য দোয়া করতে আসে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ফাসকিনা, অতএব তুমি আমার নবীর চাচার দোয়াকে কবুল করে বৃষ্টি দাও। হাদিসে বুঝে ফাইস কওনা, আল্লাহ তখন কি করেছেন? আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মরার পরে যদি নবীর সাথে তাদের কোনো আমাদের কোনো সম্পর্ক থাকতো, তাহলে সাহাবীরা সমস্ত সমস্যার কথা নবীকে গিয়ে বলতেন, কবরে গিয়ে বলতেন, আর তাদের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা জানতেন যে না, নবীর সাথে আমাদের কোনো সম্মান, সেই কি বলে আপনার কোনো সম্পর্ক নাই, নবী হলেন অসহায় একজন বান্দা। কি বান্দা? আল্লাহর নবী বলছেন আমি অসহায় একজন বান্দা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নেই, আমি অসহায় বান্দা। কেমন করে? সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর নবীর তিনটে ছেলে ছিল, কটা ছেলে? চারটা মেয়ে আর তিনটে ছেলে। শেষ ছেলের নাম কি ছিল? ইব্রাহিম। দুটি ছেলে আগেই মারা গেছে, আমরা সবাই তো অনেকে পাপ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমাদেরও সবারই অনেকেরই ছেলেপিলে আছে। এখন আপনি আপনি মনে করিলি, আমরাই মনে করিলি, আমার তিনটে ছেলে ছিল বা দুটি ছেলে ছিল, মরে গেছে। দুই ছেলে মরার পরে যখন আর একটি ছেলে পায়, সেই ছেলের প্রতি কত মায়া যে হয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে, বর্ণনা করা যাবে। সেই বাপই জানে যে এই ছেলের প্রতি তার কি মহব্বত। আমার নবীর দুটি ছেলে আগেই মারা গেছে, তিন নম্বরে একটি ছেলে ইব্রাহিমকে পেয়েছেন তিনি। যাক, দুটি মারা গেছে, আল্লাহ আবার একটি ছেলে দিয়েছেন ইব্রাহিম, সেই ইব্রাহিমকে তিনি পাইছেন। মজলিসে বসে আছেন, হঠাৎ করে খবর গেছে আল্লাহ নবীর কাছে, হুজুর ইব্রাহিম অসুস্থ। আল্লাহু আকবার। সাহাবি বলছেন চাদর তো বাগাবারও সময় নেই। ইব্রাহিমের অসুস্থ খবর শুনে তিনি এত জোর যাইতেছেন, চাদরটা যেন জমিনে হাঁচড়াইতে আছে। কেন? দুটি